যদি আমরা অঙ্কের হিসেব করি, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 1 মাস 10 দিন বাকি রয়েছে। এখন অন্য একটি হিসেব, সেটি হচ্ছে বাংলাদেশের ওই নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে 10 কোটি 44 লাখ, এর মধ্যে তরুণ ভোটারদের সংখ্যা 4 কোটি 20 লাখ, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে, এবং যদি বয়সের সীমাটা আমরা আরেকটু বাড়িয়ে দেই, অর্থাৎ 18 থেকে 40 যদি ধরি, তাহলে মোট ভোটারের প্রায় অর্ধেকের বেশি হচ্ছেন অপেক্ষাকৃতভাবে তরুণ, যাদের ভাবনা, যাদের সিদ্ধান্ত এবং ভোট প্রয়োগ বাংলাদেশের ফলাফল, নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিতে পারে, ক্ষমতার পালাবদল হতে পারে যদি তারা তেমন সিদ্ধান্ত দেন। সে কারণেই আজ আমাদের আলাপন, এবং আলাপনের বিষয় নিশ্চয়ই আপনারা এতক্ষণ জেনে গেছেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভাবনা। আর এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে 3 জন অতিথি এরই মধ্যে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। একই সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব মাঠ পর্যায়ে কী অবস্থা সেটি সম্পর্কেও। আমাদের সঙ্গে আসলে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী, আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হুসাইন কবির রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এস সরকার। আমরা 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আপনাদের কাছ থেকে যেমন আমরা জানবো যে আসলে তরুণ ভোটাররা এবারে নির্বাচনে কি ভাবনাকে কেন্দ্র করে তাদের ভোট প্রয়োগ করবেন, তাদের সিদ্ধান্ত তৈরি করবেন, একই সঙ্গে আমরা মাঠ পর্যায়ে জানার চেষ্টা করব যে আসলে তরুণ ভোটাররা আসলেই কি ভাবছেন। সেক্ষেত্রে আমাদের সঙ্গে যুক্ত হবেন বগুড়া থেকে আমাদের সংবাদদাতা, চট্টগ্রাম থেকে এবং ঢাকা থেকে আমাদের সংবাদদাতা যুক্ত হবেন আমাদের সঙ্গে। একই সঙ্গে আমরা চেষ্টা করব কয়েকজন নবীন ভোটারের সঙ্গে কথা বলতে। শুরুতেই আমরা একটু যেতে চাই ইমরান এস সরকার আপনার কাছে। আপনি এরই মধ্যে তরুণদের প্রতিনিধিত্ব তো করেছেন, সামনে হয়তোবা আপনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, হয়তোবা প্রার্থী হবেন, সবকিছু আমরা দেখতে পাবো। শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাই, তরুণ ভোটাররা আসলে কি বিষয়কে বিবেচনা করে ভোট দেবে এবার আপনি মনে করছেন?
ধন্যবাদ। ভয়েস অফ আমেরিকার যারা শুনছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আর এটা নিশ্চয়ই সকল গণমাধ্যমেই এখন সবচেয়ে আলোচনার বিষয় এটি, আর বাংলাদেশে এটা খুবই গুরুত্বপূর্ণ এ কারণেও যে, যেহেতু বাংলাদেশের ভোটারদের একটা বড় অংশ বয়সে তরুণ, সে কারণেই তরুণদের যে কি ভাবনা এবং তরুণরা কিভাবে নির্বাচনে ভোট দেবেন, কেন দেবেন, কাকে কি কারণে দেবেন, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন 2008 সালের সর্বশেষ যে নির্বাচনটি 2008 এবং 2014, বিশেষ করে 2008-এর যে অংশগ্রহণমূলক নির্বাচনটি ছিল, সেখানেও তরুণরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং নির্বাচন রাজনৈতিক দলগুলো তরুণদেরকে ভেবেই তাদের নির্বাচনী ইস্তেহার গুলো সাজিয়েছিল। সুতরাং এবারেও আমার মনে হচ্ছে যে তরুণদের আকৃষ্ট করা এবং তরুণদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী ইশতেহার দেওয়াটা আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর জন্য খুবই জরুরি। তরুণদের ভাবনার মধ্যে অনেকগুলো বিষয়ই থাকবে, তার মধ্যে বিশেষ করে গত বারের মতো এবারেও তরুণদের প্রধান সমস্যাগুলো প্রথমত হলো যে কর্মসংস্থানের সমস্যা বা অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো তো আছেই, কিন্তু এর বাইরে তরুণরা একটু স্বাধীন চেতা হয়। তরুণদের কাছে গণতান্ত্রিক ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, যে গণতান্ত্রিক ধারা বলতে শুধু শব্দ গণতন্ত্রই নয়, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, এবং তার প্রতিনিধিত্ব অর্থাৎ তার অংশগ্রহণ রাষ্ট্রীয় ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভোটাধিকার, এই বিষয়গুলো আমার মনে হয় এটা একটা যেমন গুরুত্ব রাখবে। এর বাইরে উন্নয়ন একটা বড় ভূমিকা রাখবে, আর বেকারত্ব যেহেতু প্রধান সমস্যা, সাম্প্রতিক আন্দোলন সংগ্রাম গুলো দেখলেও বুঝবেন যে তরুণরা তাদের অধিকারের ব্যাপারেও খুবই সচেতন। সুশাসনের প্রশ্নটি আসবে, আমি মনে করি যে এই বিষয়গুলো আসবে, এবং কতটা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য রাজনৈতিক দলগুলো কর্মসূচি গ্রহণ করছেন, তাদের ম্যানিফেস্টো কতটা উন্নয়নমুখী, কতটা এদেশকে সব দিক দিয়ে অর্থাৎ সামনের দিকে এগিয়ে নিতে পারে, সেই বিষয়গুলো আমার মনে হয় তরুণরা বিবেচনা করবে।
জি, আমরা একটু যেতে চাই অপেক্ষাকৃতভাবে বয়সে তরুণী বলা যায় সাইফুল আলম চৌধুরী, তিনি শিক্ষকতা করছেন কিন্তু এখনও বোধ হয় তিনি তরুণদের অথবা যুবকদের প্রতিনিধিত্ব করেন এমন বয়সে রয়েছেন, এবং একই সঙ্গে আমরা দুজন শিক্ষক এ কারণে আমাদের অনুষ্ঠানে রয়েছেন যে তারা প্রতিনিয়ত তরুণ ভোটারদের সঙ্গে আছেন, এ কারণে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই ভোট দেবেন, তাদের ভাবনাগুলো কি তারা প্রতিদিনই ক্লাসে দেখছেন, সেই আলোকে আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাই। প্রথমে যেতে চাই সাইফুল আলম চৌধুরী, আপনার কাছ থেকেই তরুণ ভোটারদের ভাবনায় কি বিষয় আন্দোলিত করে যা ভোট দেবার ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত তৈরিতে সাহায্য করবে?
ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেটা বললেন, আমাদের আসলে শিক্ষার্থীদের সাথে কথা হয় বা মাঠ পর্যায়ে বিভিন্ন তরুণদের সাথে কথা হয়, সেটার ক্ষেত্রে আমার আমার কাছে মনে হয় যে বর্তমান যে আসন্ন নির্বাচন সেই প্রেক্ষিতে আসলে এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে দুটো জিনিস আমার কাছে মনে হয় যে তরুণদের কাছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যেটা আসলে ইমরান সরকার সেগুলো অ্যাড্রেস করেছেন, এক নম্বর হচ্ছে কর্মসংস্থান বা বেকার ভাতা। আসলে আপনি দেখবেন যে এইবার পাবলিক এবার যে বিসিএস পরীক্ষার আবেদন জমা পড়েছে সেখানে 400,000 বেশি আবেদন জমা পড়েছে, অর্থাৎ কর্মসংস্থান যে কতটা ক্রাইসিস সেটা হিসেবে এটা তুলে ধরা যায়, যেটা বলা হচ্ছে যে মালদ্বীপের জনসংখ্যার চেয়ে বেশি, জনসংখ্যার চেয়ে বেশি হচ্ছে একটা চাকরি প্রার্থীর, সেটা কিন্তু প্রতিদিন আমরা দেখি, প্রায় দেখা যায় যে এই সংখ্যাটা বাড়ছে। এবং প্রতি বছর সবশেষ যে ইকোনমিক্সের রিপোর্ট সেখানে অনুযায়ী যে 4.4% হারে বাংলাদেশে বেকারত্ব বাড়ছে। বাংলাদেশের চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না তা না, চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে কিন্তু সমানতালে কিন্তু।
জি, সাইফুল আলম চৌধুরী, সবশেষ রিপোর্ট আইওলোর গতকালই প্রকাশিত হয়েছে, সেখানে তারা বলেছে গত 7 বছরে বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্ব দ্বিগুণ বেড়েছে, এটি একটি বিষয় রয়েছে কর্মসংস্থানের কথা আপনি বলছিলেন, আরেকটি বিষয় কি?
আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের তরুণরা এখন শিক্ষার হার বাড়ছে, তাদের কিন্তু তাদের গণতন্ত্রের চর্চাটার জায়গা নেই, যেটা ধরেন এক সময় ছিল আমাদের ইউজিসি হিসাব মতে প্রতি বছর 3,00,000-3,50,000 করে স্টুডেন্ট বের হচ্ছে অনার্স পাস মাস্টার্স পাস করে, কিন্তু তাদের যে গণতান্ত্রিক চর্চা, তাদের যে স্বাধীনভাবে কথা বলার প্ল্যাটফর্ম সেটা কিন্তু কোথাও নেই। ফলে এই এই আপনি এবং দেখবেন যে এখন অতিমাত্রায় সোশ্যাল মিডিয়ার করে এক ধরনের নিজেদেরকে এক্সপ্রেস করার প্রবণতা তরুণদের মধ্যে বাড়ছে, যেহেতু গণতান্ত্রিক কোন প্ল্যাটফর্ম সেটা নেই তরুণদের। আমার মনে হয় এই দুটো চাওয়াই যে তাদের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা বা গণতান্ত্রিক অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম তাদের চাওয়া হচ্ছে ব্যক্তিগত কর্মসংস্থান।
জি, আমরা একটু যেতে চাই হুসাইন কবির আপনার কাছে, একই সঙ্গে আপনি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং প্রতিনিয়তই দেখছেন তরুণদের, সব মিলিয়ে আপনার কাছে জানতে চাই কি ভাবনা রয়েছে তরুণদের মধ্যে?
আজকে তরুণদের বলতে আমরা শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম প্রধান শহরের তরুণদেরকে বলে বোঝা যেতে খাবে না, যে তরুণরা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আসে।
জি,
এই যে তরুণ সেই তরুণ আবার অশিক্ষিত শিক্ষিত সেভাবেও ভাগ করা যেতে পারে। একটা কথা বলছিলেন যে তরুণরা আসলে আমি মনে করি তরুণরা যেভাবে সমাজ মনস্ক হওয়া দরকার ঠিক ওরকম না, তারা অধিকাংশই কিন্তু যে ব্যক্তিগত ভাবে আপনার সমাজ বিমুখ রাজনীতি বিমুখও কিন্তু এই বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে তারা ফেসবুক টুইটারে সব নিয়ে ব্যস্ত, এবং সেই ক্ষেত্রে বেকারত্বের সংখ্যা দ্বিগুণ বেড়েছে, কিন্তু সেই বেকারত্বের কর্মসংস্থানের জন্য দাবিতে যে সোচ্চার হওয়া সেই অংশটা কিন্তু আমরা খুব একটা দেখি না গ্রামে গঞ্জে সর্বত্র। সেই জায়গায় এই যে কর্মসংস্থানের বিষয়টাকে খুব বেশি প্রভাব বিস্তার করবে আমি এটা ঠিক মনে করি না। ভোটের যে রাজনীতি এটা কিন্তু সরল ভাবে হিসাব করলে চলবে না, এখানে বহুমাত্রিক রসায়ন আছে, সেখানে দুটো পক্ষ, এখানে একটা হচ্ছে যারা ক্ষমতায় আছে আবার ক্ষমতার বাহিরে দুটো ভোট হচ্ছে, এবং আপনি লক্ষ্য করবেন যে নীতি নৈতিকতা আদর্শ বিবর্জিত অবস্থায় কিন্তু তারা যোগগুণ করতেছে, মুখে বলছে একটা কাজে করছে আরেকটা। মূল যে মূল বিষয়টা হচ্ছে তাদের ক্ষমতায় যেতে হবে, এবং তরুণদেরও একটা বিরাট সংখ্যক আছে যারা এই নীতি নৈতিকতা বিবর্জিত রাজনীতির সাথে যুক্ত, কিন্তু তারা যে একদম আদর্শ কেন্দ্রিক রাজনীতি সেটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি ক্রিয়াশীল বলে আমি মনে করি না। তরুণরা আমরা লক্ষ্য করেছি হয়তো কেউ কেউ বলবেন যে কোটা বিরোধী আন্দোলন বা নিরাপদ সড়ক আন্দোলন বা গণজাগরণ মঞ্চ তাদের উপস্থিতি আমরা দেখেছি। হ্যাঁ, গণজাগরণ মঞ্চ তাদের একটা উপস্থিতি ছিল, সেই জায়গায় তারা যুদ্ধ অপরাধের বিচারের পক্ষে তারা অবস্থান নিয়েছে, সে আদায় করেছে, কিন্তু আবার সেটা খুব স্থায়িত্ব থাকেনি। এরকম একটি সামাজিক মুভমেন্ট, তার স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হবার কথা, সেটা কিন্তু টার্ন নেবার কথা, সেটা কিন্তু খুব সহসাই মিলিয়ে যায়। এই যে জায়গাটা, তরুণরা ঠিক তাদের যে কর্মসংস্থানের বিষয়টা নিয়ে তারা একটা সোচ্চার হবে, সেটা কি আমরা দানা দিচ্ছে কোথাও, এরকম কি আমরা লক্ষ্য করছি না? তাহলে সরল ভাবে যে আমরা বলবো তরুণরা সচেতন হয়ে ভোট দিবে, কত শতাংশ সচেতন হয়ে ভোট দিবে সেটাও তো হিসাব করা দরকার। গ্রামে গঞ্জে যে তরুণরা আছে তারা কি ঢাকা শহর তরুণদের মতো, বা চট্টগ্রাম শহর কাপিয়ে যে তরুণরা রাস্তায় মিছিল করছে তাদের মতো? না, তাদের মতো না। তাহলে হিসাবটা কিন্তু যেভাবে করছি যে প্রায় 4 কোটির উপরে তরুণ, বা 2008 থেকে এই মুহূর্ত পর্যন্ত তরুণ ভোটারদের যাদের বয়স আপনার 18 থেকে 28, তাদের সংখ্যা বেড়েছে প্রায় 2 কোটি 30 লক্ষ। এটা আবার টোটাল ভোটারের সাথে তাদের একটা বোঝাপড়ার বিষয় আছে আমার মনে হয়, ক্ষমতা রাজনীতির।
জি, আপনাদের কথা তো শুনলাম। আমরা যেহেতু চট্টগ্রামে ছিলাম, আমরা চট্টগ্রাম থেকেই আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে মাঠ পর্যায়ের কী অবস্থা। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস। হাসান ফেরদৌস, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, যেমনটা আমাদের অতিথিরা বলছিলেন, একইভাবে আপনার কাছ থেকেও জানতে চাই যে প্রতিদিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিশ্চয়ই আপনি নানা শ্রেণী পেশার বয়সের মানুষের সঙ্গে আপনার কথা হয়, সেক্ষেত্রে আসলে তরুণরা এবারের নির্বাচনে কোন কোন বিষয়কে বিবেচনা করছে ভোট দেবার ক্ষেত্রে?
যেমনটা বলছিলাম আমাদের যে অতিথিবৃন্দ, আমরা কাজ করতে গিয়ে আমরা দেখেছি সেটা হচ্ছে গত 5 বছরে চট্টগ্রামে আমি বলবো 16টি সংসদীয় আসন আছে, সেখানে প্রায় 6 লাখের বেশি ভোটার এবার বেড়েছে, যারা এবারই প্রথম তারা ভোট দেবেন এই এই নির্বাচনে। আমরা তাদের সাথে কথা বলতে গিয়ে যেটা আমরা দেখে তারা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে প্রার্থী, যে প্রার্থীকে দাঁড়াচ্ছেন তার ব্যক্তিগত ইমেজটা কেমন, সে কেমন প্রকৃতির প্রার্থী, সেটা একটি বড় বিষয়। একটি বড় বিষয় সেখানে থাকছে যে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলকে ঘিরে মাদকের একটি বড় ধরনের ভয়াবহতা সেখানে অবস্থান করছে, সেটির বিরুদ্ধে তাদের অবস্থানটা কি থাকবে? অবস্থানটা থাকবে দুর্নীতির একটি বড় বিষয়, যেটি সুশাসন, একটি সুশাসন এই বিষয়টি আমাদের তরুণ প্রজন্মকে ভাবছে। আরেকটি বিষয় হচ্ছে তারা ভোট দিতে পারবেন কিনা। আমি এই বিষয়গুলো অনেকগুলো আমাদের যারা তরুণ আছে তাদের সাথে কথা বলেছি। আমার সামনে আমি আমাদের একজন তরুণ যিনি ভোটার এবং তিনি এই আমাদের দেশের সাংবাদিকতার সাথে কাজ করেন, মিথুন চৌধুরী, আমরা তার সাথে কথা বলতে পারি?
জি, আমরা একটু শুনি তার কাছ থেকেই। জি মিথুন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি যদি বলেন যে আপনি আসলে ভোট দেবার ক্ষেত্রে কি কি বিষয় এবার বিবেচনা করবেন?
মূলত এবার যারা নতুন ভোটার অনেকেই এই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন, অথবা দ্বিতীয়বারের মতো যারা ভোটাধিকার প্রয়োগ করবেন, আমাদের বয়সে যারা আছেন তারা মূলত নির্বিঘ্নে ভোট দিতে চান। তাদের প্রথম চাওয়াটি হচ্ছে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করা, যে স্বাধীনতা সেইটি তারা প্রয়োগ করতে পারছেন কিনা, প্রথমত এটি। দ্বিতীয়ত প্রার্থীর বিষয়ে তরুণরা দেখতে চাইবেন যে স্বচ্ছ ইমেজের, যারা যাদের রাজনৈতিক ইতিহাসে কোন ধরনের কালিমা নেই, যারা ভালো কাজ করেন, যে সমস্ত জনপ্রতিনিধি সত্যিকার অর্থেই জনপ্রতিনিধি, কারণ অনেক এমপিকে নির্বাচনের পর আর নিজ নিজ এলাকায় পাওয়া যায় না, অথবা সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছতে পারেন না। এই বিষয়টি তরুণরা চান, সরাসরি তাদের সংসদ সদস্যের সাথে তারা কথা বলতে পারবেন, তাদের সমস্যার কথা জানাতে পারবেন। তৃতীয়ত বেকারত্ব একটি বড় বিষয়, কিন্তু চট্টগ্রামে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, কিন্তু যতটা প্রয়োজন সেই পরিমাণে কর্মসংস্থান এখনো সৃষ্টি হয়নি। তরুণরা, শিক্ষিত তরুণরা কর্মসংস্থানের অপেক্ষায় আছে। এইসব বিষয়গুলো পাশাপাশি তথ্য প্রযুক্তির একটা বিরাট প্রভাব রয়েছে, তরুণ প্রজন্মের ভোটাররা প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, তারা নিজেরা যথেষ্ট সচেতন। আরেকটি বিষয় আছে, তরুণরা দুর্নীতি এবং সন্ত্রাস মোটেই পছন্দ করেন না।
জি মিঠুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়েছি আমাদের সঙ্গে আরো অনেক নবীন ভোটার রয়েছে, তাদের কাছে একটু যেতে চাই। হাসান ফেরদৌস, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু বগুড়া থেকে ঘুরে আসি। বগুড়াতে রয়েছেন আমাদের সংবাদদাতা প্রতীক ওমর, আপনি শুনতে পাচ্ছেন ওমর? জি আপনার কাছেও একই প্রশ্ন, আমি আর প্রশ্ন করে সময় নষ্ট করছি না, তরুণদের ভাবনা কি?
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে আসছে, এবং নির্বাচনের ডেটও অলরেডি ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে এখন শহর নগর গ্রামগঞ্জে সর্বত্রই আলোচনা হচ্ছে। আসতেই নির্বাচন নিয়ে দলগুলো যেমন ভাবছে, তেমনি ভোটাররাও তাদের মতো করে ভাবছেন। বগুড়া সহ বাংলাদেশের উত্তর জনপদের মানুষের পাশাপাশি, সাধারণ মানুষের পাশাপাশি তরুণ ভোটারদের সঙ্গে আমি কথা বলেছি। আসন্ন এই নির্বাচন নিয়ে তারা তাদের মতো করে ভাবনাগুলো, ভাবনার কথাগুলো খোলামেলা ভাবেই বলেছেন। বেশিরভাগ তরুণরা এবারে নির্বাচন অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ ভাবে যাতে শেষ হয়, সেই আশাই নির্বাচনের নীতি নির্ধারক মহলের কাছে তারা দাবি করছেন, প্রত্যাশা করছেন। এছাড়াও এবারে নির্বাচনে যারা বিভিন্ন দল থেকে মনোনয়নের জন্য ইতিমধ্যেই নমিনেশন পত্র নেওয়ার জন্য তারা মনোনয়ন পত্র তুলেছেন, তাদের মধ্যে যেসব প্রার্থী সৎ, যোগ্য এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন বলে তাদের কাছে মনে হয়েছে, তাদেরকে যেন কেন্দ্রীয় ভাবে মনোনয়ন দেন, সেসব নেতাদেরকে যেন মনোনয়ন দেন, এমন প্রত্যাশাও তরুণ ভোটাররা।
ওমর, আপনি কি কারোর সঙ্গে কথা বলতে পেরেছেন? আমরা কি কারোর সঙ্গে কথা বলতে পারবো?
হ্যাঁ, আমি কথা বলব না, বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি সামাজিক যে কার্যক্রমগুলোর সাথে যেসব নেতারা আগে থেকে জড়িত আছেন, তরুণ ভোটাররা, এবারে তরুণ ভোটাররা এইসব প্রার্থীদের জন্য আশীর্বাদ কামনা করছেন এখন থেকে। আমার সাথে এই মুহূর্তে একজন তরুণ ভোটার আছেন, অরূপ রতন শীল। তিনি আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন সরাসরি আমরা তার কাছেই শুনব।
জি অরূপ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি,
আমি আপনাকে, আপনি বলার আগে একটু বিষয় যোগ করতে চাই যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং সেই নির্যাতনের সঙ্গে যারা জড়িত, সেটি বর্তমান সরকারের দলে হোক অথবা অন্য কোনো রাজনৈতিক দলে হোক, তাদের মনোনয়ন না দেওয়ার জন্য কেন্দ্রীয় পর্যায় থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা আহ্বান জানিয়েছে, সেই বিষয়টাই কি এবার তরুণ ভোটাররা বিবেচনা করবে বলে আপনি মনে করেন?
অবশ্যই আমি আপনার সাথে একমত। যারা আমরা সংখ্যালঘু আছি, আমরা বিগত ইতিহাস যদি দেখি, সেটা বর্তমান সরকারই হোক বা অন্য যে সরকারই ছিল না কেন, আমরা সংখ্যালঘু যারা ছিলাম তারা মূলত অবহেলিত, এবং সেটা আপনারা দেখেছেন। আর আমাদের কাছে এবার প্রত্যাশা একটাই থাকবে, সেটা হচ্ছে আমরা যারা এবার নতুন ভোটার হয়েছি, বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যেও কিন্তু আমরা নতুন ভোটার হয়েছি অনেকে, এবং বিশেষ করে যারা 2014 সালে ভোট দিতে পারেনি, অর্থাৎ তারাও কিন্তু আমাদের সাথে নতুন ভোটারে যোগ হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে, তারা কিন্তু ভোট দিতে পারেনি, এবার আমরা যারা নতুন ভোটার হয়েছি তাদের সাথে আমরা যোগ দিয়েছি। তো আমাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, আমরা যেন আমাদের ভোটাধিকার
আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে ঢাকা থেকে আরেকজন নতুন ভোটার যুক্ত হয়েছেন, নাফির আবদুল্লাহ। নাফির আবদুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
জি আমি শুনতে পাচ্ছি।
জি, আপনি কেন্দ্রে রয়েছেন, অর্থাৎ বাংলাদেশের রাজনীতির কেন্দ্র ঢাকা, এবং আপনি ঢাকায় রয়েছেন। ঢাকার আপনার তরুণ বন্ধুরা কি ভাবেন, আপনি কি ভাবেন, কি বিষয়কে ভাবনায় রেখে এবার আপনারা ভোট দেবেন, যদি আমাদের কি বলেন?
বিষয়টা হলো, ভোটার প্রক্রিয়া হলো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্য একটা বিষয়, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার আরো অনেকগুলো বিষয় রয়ে গেছে। এখন আমি যদি ভোটার বিষয়ে আসি, তাহলে সেখানে দুইটা ইন্টারঅ্যাকটিভ বিষয় রয়েছে, একটা হলো জনগণ আর একটা হলো সরকার। এখন আমরা হলাম এমন যারা তরুণ রয়েছি, তারা আমাদের বেসিক নিডগুলো যদি আমি আপনাদেরকে উল্লেখ করি, যে অন্য বাসস্থান যে জিনিসগুলো আমরা চিন্তা করি, এর বাহিরেও আমাদের সবচেয়ে বড় একটা কনসার্ন বিষয় রয়ে গেছে আমাদের বেকারত্বের সমাধান। সেই বেকারত্বের সমাধান যদি আমরা বাংলাদেশে চিন্তা করি, তাহলে সেখানে তরুণ প্রজন্মকে গত সরকার অথবা আগের যারা সরকার রয়েছে, বাংলাদেশের যে নির্বাচনী যে সিস্টেম গুলো আছে অথবা গভর্নমেন্টের সিস্টেম আছে, তারা সবসময় আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে, এবং সেই বৃদ্ধাঙ্গুলির চরম পর্যায়ে এভাবে দেখানো হয়েছে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কোটা আন্দোলন হয়েছে, যেখানে একটা বৈষম্যমূলক বিষয় তরুণদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেখানেও তরুণদের উপর বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এখন তরুণদের সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয় ভোটের মাধ্যমে, কিন্তু আমাদের সিস্টেমের চেঞ্জ হচ্ছে না। 47 বছরের ইতিহাসে এই পর্যন্ত আমরা কখনো একটি বিষয় ঐক্যমত পোষণ করতে পারিনি। ফলে আমি মনে করি, স্টুডেন্টরা যখন জাস্টিস মুভমেন্ট নিয়ে রাস্তার মধ্যে নেমেছে, তারা আসলে চায় একটি স্বাধীন সুন্দর একটি বাংলাদেশ গড়ার সত্ত্বে নিয়ে তারা মাঠে নেমেছে। তারা কোনো দল বা মত নির্বিশেষে এরকম কোন স্লোগান যখন আমরা বাংলাদেশের ইতিহাসে দেখি সেখানে সবাই এটাকে অত্যন্ত পোষণ করেছে। এখন আসি যে ইনস্টিটিউশন, যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এখানে আমি প্রথমে বলতে পারি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আপনারা খবরে দেখেছেন, যারা পোলিং এজেন্ট রয়েছে তাদের কাছে যাচ্ছে, পুলিশ গিয়ে তাদের ভেরিফিকেশন করছে আপনি কোন দল করছেন, তাদের ডাটা ইনফরমেশন কালেক্ট করছে, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। তাহলে আসল নির্বাচন কিভাবে সংগঠিত হবে সুন্দরভাবে সেটা এখনো আমাদের কনসার্ন রয়ে গেছে। আমি আরেকটু ডাটা অ্যানালাইসিস করতে চাই, সেটা হলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 1500 একটা ডাটা অ্যানালাইসিস দিয়েছে, সেটা হলো গত 5 বছরের 1500 তরুণ যারা হলো আইটি ইকোনমিক বিভিন্নভাবে দক্ষ, তারা দেশ ছেড়েছেন, দেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছেন, তারা কেন এটা করবেন? সেখানে আমরা বলতে পারি যে তরুণ প্রজন্ম পুরোপুরি বাংলাদেশ নিয়ে হতাশ। যে হতাশার জায়গাটা শুধু আমাদের এক জায়গায় না, তা সর্বদিক দিয়ে হতাশ। এখন সর্বাঙ্গে দেখা ওষুধ দিল কোথা? এখন আমাদের আশার দিকে রয়েছে, এই নির্বাচন যেটা সামনে আমাদের সামনে আসছে সেটা আমাদের একটা আশার জায়গা সৃষ্টি করেছে। সেটা হলো ঐক্যফ্রন্ট এসেছে, আওয়ামী লীগ এসেছে, তাদের মহাজোট এসেছে, আমরা চাই একটা সুস্থ সুন্দর নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা তরুণ ভোটাররা যারা আছি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করবো, একটি সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবো।
জি, নাফির আবদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু যেতে চাই ইমরান এইচ সরকার, আমরা মাঠ পর্যায়ে কি অবস্থা সেটা জানলাম এবং তিনজন তরুণ ভোটারের বক্তব্যও আমরা শুনলাম, আপনারাও শুনেছেন, সেখান থেকে অনেকগুলো বিষয় উঠে এসছে। আমি যতগুলো বিষয় এসছে ভাগ ভাগ করে এক একজন অতিথির কাছে যেতে চাই। ইমরান এইচ সরকার, আপনার কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাই, তিনটি বিষয়, সেটি হচ্ছে আমরা দেখলাম যে মাঠ পর্যায়ে তরুণ ভোটাররা আসলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা উদ্বেগ ছাড়া, ভয় ছাড়া তারা ভোট দিতে পারবেন কিনা, আদাও ভোট দিতে পারবেন কিনা সে বিষয় নিয়ে শঙ্কিত। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। একই সঙ্গে আরেকটি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, সেটি হচ্ছে হুসাইন কবির সন্দেহ প্রকাশ বলেছেন যে গণজাগরণ মঞ্চের যে জাগরণ আমরা দেখেছি, আন্দোলন দেখেছি, সেটি আরও দীর্ঘ হওয়ার কথা ছিল, সেটি অতটা দীর্ঘ কেন হলো না, তেমন একটি বিষয় তিনি তুলেছেন, সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এবং একটি বিষয় মোটামুটি তরুণ ভোটারদের সবার কাছ থেকে উঠে এসছে যে কর্মসংস্থানের অভাব, এই তিনটি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই।
ধন্যবাদ। আমাদের আলোচনার মধ্যে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় দুজন শিক্ষক স্যারেরা খুব সুন্দর ভাবেই বলেছেন, আর আমাদের সম্মানিত যারা রিপোর্টার আছেন তাদের মধ্য দিয়েও, তাদের আলোচনার মধ্য দিয়েও কিন্তু অনেক বিষয় এসেছে, যেহেতু তারা অনেক ভোটারের সাথে কথা বলেছেন। তরুণ তিনজন ভোটার, তারাও খুব মানে যে কথাগুলো বলেছেন সেগুলোও কিন্তু একটা প্রতিফলন, আমাদের তরুণরা যারা ভোটাররা ভাবছেন ঠিক এরকমই আমার মনে হয় তারা ঠিক ভাবেই বলেছেন, তাদের ভাবনাগুলো অনেকটাই এমনই। তো সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু অনেকগুলো বিষয়ই উঠে এসেছে। প্রথমত নির্বাচন নিয়ে যে শঙ্কা বা ভোটাধিকার প্রয়োগ নিয়ে যে শঙ্কা বা নির্বাচনকে কেন্দ্র করে যে সন্ত্রাস, সেটা নিয়েও কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আমরা ইতিপূর্বেও দেখেছি বিভিন্ন সময়ে নির্বাচন এলেই এক ধরনের সন্ত্রাস, কিভাবে জনগণের উপর আক্রমণ দেখা যায়, রাজনৈতিক দলগুলো নিজেদের মারামারি বা তাদের অভ্যন্তরীণ বিষয়ের সাফারার হচ্ছে সাধারণ মানুষ। আমরা ইতিমধ্যেই এটার প্রতিফলন দেখেছি যে রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়ন দ্বন্দ্বের শিকার হচ্ছে সাধারণ জনগণ, তাদেরকে জীবন দিতে হচ্ছে। ইতিমধ্যেই বাসে আগুন, বিভিন্ন ধরনের গাড়িতে আগুন, এগুলো শুরু হচ্ছে। আসলে বাংলাদেশে নির্বাচনকে যেভাবে দেখা হয় যে নির্বাচন একটা উৎসবের মতোই হয়, একদম গ্রামগঞ্জ থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী নির্বাচনী উৎসবটাকে সবাই একটা এত উপভোগ্য উৎসবের মতোই একটা বিষয় সবাই মনে করে, আমাদের অন্যান্য উৎসবগুলো যেমন। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে যে এই যে সন্ত্রাস, নির্বাচন নিয়ে সন্ত্রাস, এই সন্ত্রাস আসলে কেউই চায় না, বিশেষ করে তরুণরা কোনোভাবেই দেখতে চায় না যে রাজনীতির মাঠ একটা সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত হোক, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জীবনহানি হোক, এটা দেখতে চায় না। এবং সবাই চায় যে নির্বিঘ্নে তার যে ভোটাধিকার প্রয়োগ করবার অধিকার সেটি যেন সে প্রয়োগ করতে পারে। কোনোভাবেই এই নির্বাচনহীনতা বা এই যে দেখা যাচ্ছে আমরা দেখলাম যে বিভিন্ন ভাবে নির্বাচন বাধাগ্রস্ত হয় বা মানুষের ভোটাধিকার হরণ করা হয়, সেটা কোনোভাবেই তরুণরা দেখতে চায় না। তরুণরা চায় গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে, সে তার মত প্রকাশ করতে।
এবার 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 কি আপনি দেখতে পাচ্ছেন যে সেই অধিকার আসলেই তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে, আপনি কি দেখেন?
এটা নিয়ে এখনো যে একদম শঙ্কা কেটে গেছে এমনটা না, কেননা এই সাম্প্রতিক সময়েও আমরা দেখলাম যে এই সন্ত্রাস এবং বিভিন্নভাবে নির্বাচন যতটা ঘনিয়ে আসছে তাদের রাজনৈতিক দলগুলো, প্রধান বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা আছেন বিবদমান, যারা বিশেষ করে যারা ক্ষমতায় যেতে চান, সেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যারা যেতে চান কিংবা থাকতে চান, তাদের যে ভাষা এখন পর্যন্ত আমার মনে হয় না যে সবার জন্য সেটা এখনো সত্যিকর। আমি মনে করি যে তাদের আরোটা আরো বেশি মানুষকে নিশ্চিন্ত করবার দরকার আছে। এখনো মানুষ কিন্তু একটা অস্বস্তির মধ্যে আছে, এখনো মানুষের মধ্যে একটা ভীতি আছে যে আবারও নির্বাচনকে কেন্দ্র করে কোনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা যেটা মানুষের জানমালের জন্য হুমকি, কিংবা কোনোভাবে নির্বাচনকে বয়কট কিংবা বানচাল করবার কোনো চেষ্টা হয় কিনা এটা কেউ দেখতে চায় না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং আমরা নির্বিঘ্নে সবাই যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, এই বিষয়টি আমার মনে হয় যে তরুণদের ভাবনায়।
আরেকটি বিষয় হুসাইন কবির যেটা তুলেছিলেন যে গণজাগরণ মঞ্চের বিভিন্ন ইস্যুতে আরো বেশি সজাগ, আরো বেশি দীর্ঘ সময় ধরে সেটি তরুণদের প্রতিনিধিত্ব করবে এমনটা ধারণা করা হয়েছিল, সেটি বোধ হয় খানিকটা ফিকে হয়ে এসেছে, সেই মন্তব্যের কি উত্তর?
জি, স্যার তো খুব যৌক্তিক ভাবেই বলেছেন, গণজাগরণ মঞ্চের প্রতি মানুষের যে প্রত্যাশা সেটা এমনটাই ছিল। শুধুমাত্র গণজাগরণ মঞ্চই না, স্যার আরো অন্যান্য আন্দোলনগুলোর কথা বলেছেন ধারাবাহিক ভাবে, যে আন্দোলনগুলোতে তরুণরাই সম্পৃক্ত থেকেছে, বিশেষ করে যে আন্দোলনগুলোর দল নিরপেক্ষ ভাবে স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে হয়েছে, যেমন গণজাগরণ মঞ্চ কিংবা আমরা দেখেছি তনুর ধর্ষণের বিরুদ্ধে বিচারের দাবিতে যে আন্দোলন, এরপর আরো আমরা বেশ কিছু আন্দোলন দেখেছি, আমরা কোটা বিরোধী অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন সেটি দেখলাম, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনগুলো দেখলাম। আসলে এই স্বতঃস্ফূর্ত আন্দোলনগুলো আপনি জানেন যে সবসময়ই একটা দীর্ঘ চালিয়ে যাওয়াটা যে খুব সহজ হয় তা না, নানান ধরনের বাধা প্রতিবন্ধকতার মুখোমুখি হয় রাজনৈতিক দলগুলোর, যেহেতু বিশেষ করে সেখানে অংশগ্রহণ থাকে না এই কারণে। তারপরেও গণজাগরণ মঞ্চ একটা দীর্ঘ সময় ধরেই আন্দোলন করছে, সবসময় একই ধারায় আন্দোলন করাটা হয়তো সম্ভব হয় না, কিন্তু গণজাগরণ মঞ্চ আপনি দেখেছেন যে এই ধরনের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, ধর্ষণ, নারী নিপীড়ন থেকে শুরু করে দুর্নীতি, সন্ত্রাস, এমনকি ছাত্রদের যে অধিকারের আন্দোলন, প্রত্যেকটি ক্ষেত্রেই গণজাগরণ মঞ্চ কিন্তু তার ভূমিকা রেখেছে, ন্যায্যতার পক্ষে গণজাগরণ মঞ্চ দাঁড়িয়েছে। এখনো কিন্তু যে কোনো বিষয়ে যখন এরকম সামাজিক অবিচার বা যে কোনো ধরনের বিচারহীনতা তৈরি হলে গণজাগরণ মঞ্চ কিন্তু সোচ্চার হচ্ছে। গণজাগরণ মঞ্চ তো আসলে কোনো মানে ইট কাঠের মঞ্চ না, কোনো ব্যক্তির বিশেষেরও মঞ্চ না, যেহেতু এটা সাধারণ মানুষের মঞ্চ, এটা সামগ্রিকভাবেই নির্ভর করে যে সাধারণ মানুষ যতটা সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হলেই এটার আন্দোলন বেগবান হয়।
জি, ইমরানী সরকার আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু যেতে চাই আমাদের অন্য দুজন অতিথির কাছে। সাইফুল আলম চৌধুরী, আপনার কাছ থেকে যে দুটো বিষয় বিশ্লেষণ দাবি করব, সেটি হচ্ছে আমরা শুনলাম তরুণ ভোটাররা বলছেন যে আসলে স্থানীয় বিষয়গুলো তারা গুরুত্ব দেবেন, একই সঙ্গে যে প্রার্থী হবেন তার ব্যক্তিগত ভাবমূর্তি কেমন সেই বিষয়টিও তারা লক্ষ্য করবেন, এবং এই দুটো বিষয়ের পাশাপাশি আপনি কর্মসংস্থানের বিষয়টি তুলেছিলেন, যেটি আলোচনায় আমরা দেখলাম যে তরুণ ভোটাররা কর্মসংস্থান বিষয়টি বারবার নিয়ে এসেছে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমান যে সরকার রয়েছে তারা তো চেষ্টা করেছেন, তারা কর্মসংস্থান বাড়িয়েছেন এমনটাও তারা দাবি করেছেন, তারপরও বেকারত্ব সংখ্যা বেড়েছে কেন, অথবা তারা যে ধরনের কর্মসংস্থান চাইছেন আসলে সেই ধরনের কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশে নেই এমনটা কি আপনি মনে করেন? যেমনটা নাফির আবদুল্লাহ বলছিলেন যে 1500 আইটিতে পড়াশোনা করা তরুণ দেশ ছেড়েছেন, তারা নাগরিকত্ব ছেড়েছেন, সব মিলিয়ে কর্মসংস্থান কেন বাড়ছে না সেই বিশ্লেষণ, এবং স্থানীয় বিষয় এবং প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি, এই তিনটি বিষয় আপনার বিশ্লেষণ দাবি করছি।
কর্মসংস্থানের বিষয়টা বলি, আসলে বাংলাদেশের বেশিরভাগ কর্মসংস্থান কি কৃষি খাতে?
জি,
আমাদের শিল্প খাতে মাত্র 15%, যেখানে কৃষি খাতে হচ্ছে 40%-এর উপরে।
জি,
তো মানে কৃষি খাতে এখন আপনি শিক্ষিত মাস্টার্স পাস করার ছেলে তো আর ক্ষেত খামারে কাজ করবে না। হ্যাঁ, কৃষি পণ্যজাত প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠানে কাজ করবে, সেক্ষেত্রে কম, আবার সেখানে যে উপযুক্ত লোক দরকার সেটারও কিন্তু এখনো পর্যন্ত অভাব আছে। যেমন বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনি দেখবেন অনেক বিদেশি এক্সপার্ট নিয়ে আসা হয়,
জি,
প্রচুর চড়া দামে বেতন দিয়ে, যদি এটা আমাদের দেশের এক শিল্প।
জি,
সেক্ষেত্রে দুটোই আছে, একটা হচ্ছে কর্মসংস্থান অভাব হচ্ছে সত্যি, এবং এটা কিন্তু বর্তমানে বিশেষ করে 10 বছর হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য খুবই বিপজ্জনক, আশঙ্কাজনক। এই কারণে এখন যাদের বয়স আপনারা বলছেন 18-20 যে ভোটার বেশি যারা, তারা কিন্তু গত 10-12 বছরে কিন্তু অন্য কোন শাসন দেখেনি, ফলে আওয়ামী লীগের শাসন দেখেছে, ফলে এটা এটা সরকারের জন্য একটা বড়জোর। যদিও মানে কর্মসংস্থান মানে হচ্ছে, কিন্তু যেই পরিমাণে জনসংখ্যা তার শিক্ষিত বেকার, কারণ বাংলাদেশের ডেভিডেন্ট এখন এমন পর্যায়ে আছে বাংলাদেশ আগামী 10 বছর পর হয় আমরা নাইজেরিয়া হব না হয় আমরা সাউথ কোরিয়া হব, ফলে আমাদের দুদিকেই কিন্তু একদিকে সম্ভাবনা আছে একদিকে আশঙ্কা আছে।
আমরা নাইজেরিয়া কেন হব, কি কি হলে নাইজেরিয়া হব আর কি হলে দক্ষিণ কোরিয়া হব?
আমাদের ডেভিডেন্টের অনুসারে অনুযায়ী এখন তরুণদের বেশি কর্মক্ষম, তরুণই বেশি, তো এইটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু মৌলিক যে কাজে লাগাতে না পারলে কর্মসংস্থান সৃষ্টি না হলে তাদের মধ্যে অভাব দেখা দিবে, অভাব দেখা দিলে মৌলিক যে চাহিদাগুলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা অলরেডি আলোচকরা বলেছেন সেগুলো কিন্তু তারা পাবে না, ফলে সমাজে হানাহানি সংঘাত বেড়ে যাবে এবং ক্রাইম অথবা মাদকের ব্যবহার এই ধরনের বেড়ে যাবে। হ্যাঁ, ফলে এইগুলো নিয়ে ভাবতে হবে। আর ইতিমধ্যেই বেশ কিছু গণমাধ্যমে আসছে যে নির্বাচন ইশতেহারে তরুণদের ভাবনায় ব্যাপকভাবে প্রধান দুজোট বা দুদল তারা ভাবছেন যে কি করে এটাতে অ্যাকুমুলেট করা যায়। তো সেক্ষেত্রে মানে যেই সরকারই আসুক তাদেরকে আগামীতে যদি আসলেই ভালো আমরা ভালো বাংলাদেশ চাই, অগ্রগামী বাংলাদেশ চাই, তাহলে এইটা নিয়ে ব্যাপকভাবে ভাবতে হবে যে এই বেকার দিনের দিন বাদ এদেরকে কিভাবে দ্রুত গতিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আর একটা হচ্ছে আপনি 2 নম্বর কথা বলেছেন স্থানীয় এবং ব্যক্তিগত ভাবমূর্তি, স্থানীয় ইস্যু এবং সত্যি কথা বাংলাদেশে আসন ভিত্তিক 300 আসন, কারণ আপনি ঢাকায় যে সার ছিলেন যে ঢাকায় যে যুবকটি যেভাবে চিন্তা করে সেই যুবকটি কিন্তু গ্রামে সেভাবে চিন্তা করবে না, কারণ লোকাল পর্যায়ে তার জন্য একটা ব্রিজ হতো অনেক বড় ঢাকায়। কিন্তু আমি আবার অনেকগুলো বিষয় আছে ঢাকায়, আমি অনেক যুবক আছেন তার প্রতিবেশীকে চিনেন না, কিন্তু গ্রামে কিন্তু এই ভোটের সিজনে মৌসুমে হাটে মাঠে ঘাটে সবাই সবাইকে চিনে এবং আলোচনা হয়, ফলে একটা ব্রিজ একটা স্কুল একটা মাদ্রাসা অনেক বড় ইস্যু হয়ে দেখা দিতে পারে, অথবা একটা ছোটখাটো দুর্নীতিও যেটা ঢাকায় অনেক বড় দুর্নীতি ধরা পড়ছে না সেটা কোনো ইস্যু না, কিন্তু গ্রামে একটা ছোট দুর্নীতি ধরা পড়েছে সেটা অনেক বড় ইস্যু হতে পারে। আর এই তরুণরা যারা গত 10-10 বছরে আসলে একটাই শাসন দেখেছে তাদের কাছে কিন্তু ব্যক্তিগত ভাবমূর্তিটা বড় হয়ে দেখা দিবে, কারণটা হচ্ছে তারা কিন্তু একটা শাসনে দেখেছে 2001 থেকে 2007 কথা যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু তারা দেখেনি, ফলে তারা এই রিসেন্টলি যে 10 বছরে যে যাদের শাসন দেখেছে তাদের মধ্যে যদি ব্যক্তিগত ভাবমূর্তির অভাব হয় এবং তুলনামূলকভাবে তারা যদি ব্যক্তিগত ভাবমূর্তি ভালো এমন কোনো ক্যান্ডিডেট খুঁজে পান তাহলে কিন্তু তারা তাদেরকে ভোট দিবেন।
জি, আমরা একটু যাই হুসাইন কবির আপনার কাছে, আপনার কাছ থেকে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেখানে যদি আপনি কিছু যুক্ত করতে চান সেটি যুক্ত করতে পারেন। একই সঙ্গে আপনার কাছ থেকে যে বিষয়টি সব প্রথমেই জানতে চাই সেটি হচ্ছে আমাদের তরুণ ভোটাররা বলছিলেন যে ভোট দেবার ক্ষেত্রে এবার তারা ওই বিষয়গুলো মাথায় রাখবেন যে তারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন কি না, তাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে কি না, সেটি সামাজিক মাধ্যমে হোক অথবা সরাসরি হোক, তারা চান এমন সংসদ সদস্য যাদের সঙ্গে তারা গিয়ে সরাসরি কথা বলতে পারেন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, সন্ত্রাস মাদক মুক্ত একটি বাংলাদেশ, সেই বিষয়গুলো তারা ভাববেন। এই দুটো তিনটি বিষয়, দুর্নীতি, সন্ত্রাস এবং মাদকমুক্ত বাংলাদেশ এবং স্বাধীনভাবে মত প্রকাশ, বর্তমান যেসব আইন রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন সহ অন্যান্য আইন, সব মিলিয়ে আসলে যে সরকারই আসুক না কেন বাংলাদেশে সেটি কি সম্ভব তরুণ ভোটাররা যেটা চাইছেন?
তরুণ ভোটাররা যেটা পাচ্ছেন, আমি তরুণ ভোটারদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি তাদের ভাবনা অত্যন্ত পজিটিভ এবং তাদের ভাবনাটা বাংলাদেশমুখী এবং বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি তারা চাচ্ছেন। কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে ভোটের যে রাজনীতি সেটি কিন্তু ভোটের রাজনীতি প্রেসশক্তির প্রয়োগ হবে। এখন আমাদের রাজনীতি কিন্তু টাকার অধীনে চলে গেছে, যারা আপনি দেখছেন যে যারা নমিনেশন পাচ্ছে বা নমিনেশন কিনছে মনোনয়ন কিনছে তারা কিন্তু অনেক টাকা নিয়ে মাঠে নেমেছে, কিন্তু সেই জায়গায় তরুণদের যে প্রত্যাশা সেটা কিন্তু আমি বরাবরই পজিটিভ দেখছি। তাদের যে গত বিগত দিনে যে আন্দোলন সংগ্রামে তারা যেটা প্রদর্শন করেছে তারা কিন্তু সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে চায়, তারা হানাহানি কাটাকাটি আর দেখতে চায় না, তারা স্থিতিশীল অবস্থায় যেতে চায়, তাদের এই ভাবনা গুলো পজিটিভ, তারা বাংলাদেশের পক্ষে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা তথাকথিত দল যেটা আমরা বলছি এইসব দল না, তারা আসলে কিন্তু এই আন্দোলন গণজাগরণ মঞ্চ দিয়ে দেখুন না, তারা বাংলাদেশের পক্ষে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে। এই জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, তরুণ ভোটাররা পজিটিভলি চাচ্ছে বাংলাদেশ একটি মানে কার্যকর বাংলাদেশ হোক, স্থিতিশীল বাংলাদেশ হোক, কিন্তু ভোটের যে খেলা সেখানে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আপনি দেখুন যে কারোর সাথে আলাপ করেন কি হবে, কি হতে যাচ্ছে, এই আতঙ্ক কিন্তু বিরাজ করতেছে, কিন্তু সেখান থেকে কিন্তু মানুষ মুক্ত নয়। আসলেই এই জায়গায় রাজনীতি কার্যত এখন যে পর্যায়ে এবং সমাজ রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমি আগেও বলেছিলাম যে এটি একটি নীতি বিবর্জিত অবস্থা কিন্তু, এবং সেই অবস্থা ধ্বংসের মুখোমুখি। কিন্তু যদি টাকার খেলা পেশির খেলা চলতে থাকে যে কোনো পক্ষে, দুপক্ষে কিন্তু ক্ষমতা যেতে চাচ্ছে, যেন তেন ভাবে ক্ষমতা যেতে চাচ্ছে, এবং রাজনীতি কিন্তু এক ধরনের প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ছে বাংলাদেশে। এটি কিন্তু অন্যের কথা শুনলে যুক্তি দিয়ে তা না, এক ধরনের প্রতিশোধ নেওয়া এবং এক ধরনের প্রতিহিংসা পরায়ণ হওয়া, এই যে রাজনীতি আমাদের চলছে সেই জায়গা থেকে যদি বিবেচনা করা হয় তরুণ সমাজের প্রত্যাশা কতটা পূরণ হবে। তারা যেটা চাচ্ছে পজিটিভ বাংলাদেশ, আমি বলবো সেই বাংলাদেশ আসলে কি ধরা দেবে কিনা সেটা নিয়ে আমারও আশঙ্কা আছে।
জি, আমরা যেমনটা আসলে আমাদের অতিথি বলছিলেন সাইফুল আলম চৌধুরী, যে ঢাকা, বিশেষ করে ঢাকা নয়, শুধু বিভাগীয় শহর বা অথবা নগরের ভোটাররা যেভাবে ভাবেন, গ্রামের ভোটাররা বা একটু পর্যায়ে রয়েছেন তাদের ভাবনা আলাদা। আসলে সে কারণেই আমরা একটু ঢাকার ভাবনা কি বা বিভাগীয় শহরগুলোর ভাবনা কি তা জানতে আমরা এখন আমাদের ঢাকার সংবাদদাতা তার সঙ্গে যুক্ত হচ্ছে। আমাদের সঙ্গে কি রয়েছেন ঢাকা সংবাদদাতা? জি, আমাদের প্রযোজক জয়তি দাশগুপ্ত বললেন যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শরীফ মুজিব, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি যদি আমাদেরকে একটু বলেন, কারণ আমরা জানি যে আপনি গতকালই আমাদের যে ভয়েস অফ আমেরিকা যে ফেসবুক রয়েছে সেখানে তরুণদের ভাবনা নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে আপনি একটি অনুষ্ঠানও করেছেন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সব মিলিয়ে তরুণ ভোটাররা এখন কি ভাবছেন আসলে ঢাকার ভোটাররা?
জি জহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমি মূলত তরুণদের নিয়েই কাজ করি,
জি,
এবং শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে না, নির্বাচন এখন সাধারণত আমি তরুণ তরুণীদের সাথেই, সারা বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে আমি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করি। তো শুরুতে আমি যেটা বলবি যে এবারে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি জানেন যে সারা দেশে 10,44,00,000 ভোটার, এর মধ্যে কিন্তু
আমরা পরিসংখ্যানগুলো বলেছি। শরীফ মুজিব, আপনি যদি শুধু ভাবনাগুলো সংক্ষেপে বলেন, কারণ আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে রয়েছি।
সুতরাং তরুণদেরকে গুরুত্ব দিতে হবে। আমি তরুণদের সাথে শুধু গতকালের প্রোগ্রামে না, এর আগে বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কথা বলেছি, এমনিতে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক ভাবে। তো তারা যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে আমি সেইগুলোকে খুব সংক্ষেপে আপনার সামনে তুলে ধরতে চাই। সেটা হলো তাদের বক্তব্য হলো যে এইবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নমিনেশন ফর্ম কিনেছে।
জি,
তো এর মধ্যে যোগ্য প্রার্থী বাছাই হবে কিনা তারা সন্দেহ পোষণ করছে, যে রাজনৈতিক দামাডোলে যোগ্য প্রার্থীর মধ্যে আসবে কিনা, এবং তারা এবং তাদের আশা যে দেশের কাজ করবেন এবং দেশের উন্নয়ন ঘটান এমন প্রার্থী যেন নির্বাচিত হন, এবং অনেক বেশি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে। হ্যাঁ, এবং তবে একটা শঙ্কার কথা কিন্তু তারা জানিয়েছেন যে নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে কিনা, কারণ হিসেবে তারা বলেছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন সঠিকভাবে তারা কাজ করতে পারবে কিনা।
শরীফ মুজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে যুক্ত করতে করতে একটু দেরি হয়ে গেল, না হয় আরো অনেক কিছু শুনতে পারতাম নিশ্চয়ই ভাবনা। আমরা একটু যেতে চাই আমাদের তিনজন অতিথির কাছে, খুব সংক্ষেপে আপনাদের মন্তব্য এক লাইনে, সেটি হচ্ছে প্রথমেই যেতে চাই সাইফুল আলম চৌধুরী, বর্তমান বাস্তবতায় তরুণ ভোটারদের মূল ভাবনা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এক লাইনে আপনার উত্তর।
নির্বাচন হবে কিনা, তরুণদের ভাবনা
সুষ্ঠু নির্বাচন হবে কিনা,
সুষ্ঠু নির্বাচন হবে কিনা এখনো পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে, আমি আপাতত মনে করি এখনো পর্যন্ত হবে। তবে তিনটি নির্বাচনের কাজ করে এক লাইনে বলবো, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি, ভোটার্স এবং মিডিয়া, এরা যদি নিজেদের অধিকার গুলো বাস্তবে মানে সুযোগ পায় তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন।
জি, হুসাইন কবির, আপনার কাছে সুষ্ঠু নির্বাচন হবে কিনা ভোটারদের আশঙ্কা?
সুষ্ঠু নির্বাচন হবে যদি সেই জায়গায় আমি মনে করি তরুণদের যে প্রত্যাশা তার সাথে তাদের যদি ইফোর্টটা থাকে, তারা যদি প্রত্যাশার সাথে তারা যদি প্রত্যাশা করলে হবে না, তাদেরকেও কিন্তু
তরুণদেরও আরো সচেতন হতে হবে, আরো রাজপথে থাকতে হবে, এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় তার জন্য তাদেরকেও ভূমিকা রাখতে হবে, যাতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যাতে আগামী বাংলাদেশটা সকলের হয়।
জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন, নবীন ভোটার এবং আমাদের সংবাদদাতাদেরকে। আমরা জানার চেষ্টা করলাম আজকে তৃণমূল পর্যায়ে ভোটাররা কী ভাবছেন, নবীন ভোটাররা কী ভাবছেন, তা নিয়ে বিশ্লেষণ করলেন দুজন বিশেষজ্ঞ, একজন গণজাগরণ মঞ্চের প্রতিনিধিত্বকারী অর্থাৎ মুখপাত্র। সব মিলিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি এই আলোচনার মধ্য দিয়ে, তরুণরা আসলে একটি সুষ্ঠু নির্বাচন চান যেখানে তাদের ইচ্ছে মতো যোগ্য প্রার্থী, সৎ প্রার্থীকে বেছে নিতে পারবেন এবং তার মধ্য দিয়ে তাদের প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এমনটাই তারা আশা করছেন। এই প্রত্যাশা আমরাও আজ শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।